السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে দুদিন বিরতির পর আবারও আমরা তারই অনুগ্রহে আল্লাহর কালামুল্লাহ শরীফের তাফসীরের মাহফিলে বসার সুযোগ লাভ করেছি। আমরা সবাই শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটি নামকরণ করা হয়েছে সূরাতুল আদিয়াত নামে। সূরাতুল আদিয়াত, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনাতে অবতীর্ণ হয়েছে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে উলামায়ে কেরামদের, স্কলারদের এবং মুফাসসিরিনে কেরামদের মতবিরোধ উল্লেখ করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি, ইকরামা এবং আতাব বিন রাবাহ, ওনাদের মতামত হলো এই সূরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এটি হলো মক্কি সূরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মত হলো এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে তথা মাদানী সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হোক অথবা মদিনাতে অবতীর্ণ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে সর্বমোট 11টি আয়াত নাজিল করেছেন। এই 11টি আয়াতের মধ্য হতে একটি কথাকে, একটি সাবজেক্টকে, একটি বিষয়কে ফুটিয়ে তোলার জন্য তিনি যুদ্ধক্ষেত্রে সামরিক ঘোড়ার 5টি অবস্থার শপথ করেছেন। দেখুন, যখন শ্রোতাদের অন্তরে বক্তার কথার প্রতি সন্দেহ সংশয় থাকে, সেই সন্দেহ সংশয়কে দূর করার জন্য বক্তা আল্লাহ পাকের শপথ করে থাকেন। শপথের মাধ্যমে সাবজেক্টটাকে সুনিশ্চিত করে দেওয়া হয়, সুনিশ্চিত করে তুলে ধরা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মাঝে কোনো ডাউট নেই, সন্দেহ নেই, সংশয় নেই, কোনো ধরনের অসামঞ্জস্যতা নেই। কিন্তু শ্রোতাদের হৃদয়ঙ্গম করতে বা বুঝতে কষ্ট হয়। সেই জন্য শ্রোতাদের কোনো কোনো সময় বিশ্বাসে কমতি আছে অথবা দুর্বলতা আছে অথবা ত্রুটিপূর্ণ বিশ্বাস আছে। এর ফলে আল্লাহ রব্বুল আলমিনের কথার সত্য কথার উপরে শ্রোতাদের অন্তরে সন্দেহ সংশয়ের উদ্বেগ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো শ্রোতাদের অন্তর থেকে সেই সংশয়, তাদের দুর্বলতা, তাদের অপারগতা কাটিয়ে তোলার জন্য সাবজেক্টটাকে সামঞ্জস্য করার জন্য, মজবুত করার জন্য কখনো কখনো বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন, কখনো কখনো সূর্যের কসম খেয়েছেন, অশামসি ওয়া দুহাহা, কখনো কখনো চন্দ্রের কসম খেয়েছেন, আল কমারি ইদা তালাহা, কখনো কখনো রাতের শপথ করেছেন, আল্লাইলি ইদা ইয়াংশা, কখনো কখনো দিনের শপথ করেছেন, অন্নাহারি ইদা তাজাল্লা, কখনো কখনো যুগের শপথ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসান আলাফি খুসর, বিভিন্ন বস্তুর কসম খেয়ে থাকেন। রব্বুল আলামিন কথাটাকে শ্রোতাদের অন্তরে মজবুত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, সংশয় সন্দেহ মুক্ত করার জন্য। এই সুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সামরিক ঘোড়ার, সামরিক অশ্বের কঠোর কর্তব্য নিষ্ঠার পাঁচটি দৃষ্টান্ত তুলে ধরেছেন, তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, অন্যান্য কোন সাবজেক্টকে ফুটিয়ে তুলতে গিয়ে এতবার শপথ করতে রব্বুল আলামিনকে সচরাচর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন এতবার সহসায় তিনি শপথ করেন না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হলো স্বভাব ধর্ম। কিন্তু এই সাবজেক্টকে বলতে গিয়ে আল্লাহ পাক সামরিক ঘোড়ার কর্তব্য নিষ্ঠা, দায়িত্ব পালন এবং মনিবের কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গিমাকে তুলে ধরে এখানে তিনি পাঁচবার শপথ করেছেন। কথাটি কি, সাবজেক্টটি কি? ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুন, মানুষেরা তার রবের বড়ই অকৃতজ্ঞ, মানুষের চেয়ে আর অকৃতজ্ঞ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে খুব কমই আছে, মানুষ যত অকৃতজ্ঞ। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ পাক এতবার কসম খেলেন। প্রথম রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আদিয়াতি দবহা, শপথ, ঊর্ধ্বশ্বাসে চলমান অশ্ব তথা ঘোড়া সমূহের। আদিয়াত বলা হয় ওই সমস্ত ঘোড়া যেটা নাকি খুব দ্রুতগামী, দৌড়াতে পারে, যেটাকে দুলদুল বলা হয়, উল্কার মতো দ্রুত গতিতে ছুটে চলে, এই ঘোড়াকে বলা হয় হলো আদিয়াত। দবহান শব্দের অর্থ হল যখন ঘোড়া খুব ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, বিরতিহীনভাবে দৌড়ায়, তখন ঘোড়ার মুখ দিয়ে এক ধরনের শ্বাস নির্গত হয়, বুক থেকে এই শ্বাসটা আসে, এক ধরনের শব্দ নির্গত হয়, ঘোড়াটা হলো হাঁপাতে থাকে, এটাকে বলা হয় হলো ঊর্ধ্বশ্বাস। আল্লাহ রব্বুল আলামিন সামরিক ঘোড়ার প্রথম অবস্থা বর্ণনা করলেন, আদিয়াতি দাবহা, শপথ, ঊর্ধ্বশ্বাসে, বক্ষ থেকে নির্গত শব্দকারী অশ্বসমূহের, ঘোড়াসমূহের কসম। দুই নম্বর শপথ তিনি করলেন, ফালমুরিয়াতি কদহা। কদহন শব্দের অর্থ হল খুর, ঘোড়ার খুর। দেখেন আপনারা যারা ঘোড়ার গাড়ি দেখেছেন বাল্যকালে, আমাদের দেশেও আমরা ঘোড়ার গাড়ি দেখেছি। এখানে টরন্টো ডাউনটাউনে ঘোড়ার গাড়ি আছে, নিউ ইয়র্ক ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের পাশে হল ঘোড়ার গাড়ি আছে। ট্যুরিস্টদের বিনোদনের জন্য এই ঘোড়ার গাড়ি চালানো হয়। তো পাকা রাস্তার উপর ঘোড়ার গাড়ি চলছে, ঘোড়ার পা গুলো ক্ষয় হয়ে যাবে, এই জন্য লৌহ নাল দিয়ে ঘোড়ার পাকে প্রোটেক্ট করা হয়, লোহার পাত দিয়ে ঘোড়ার খুর গোলাকে ঢেকে দেওয়া হয়, যেন এই খুর পিচ ঢালা রাস্তায় চলতে চলতে এগুলো ক্ষয় হয়ে যেতে না পারে। আর যখন নাকি মুরিয়াত বলা হয়, মুরিয়াত এই শব্দটা আসছে ইরাউন শব্দ থেকে, অর্থাৎ হল অগ্নি নির্গত হওয়া। দেখুন যখন ঘোড়া খুব ঊর্ধ্বগতিতে চলে, সেটা পাথরের উপরে যদি হয় পাকা রাস্তায়, তখন ঘোড়ার পদাঘাতে দেখবেন যে নিচ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে। এমনকি বহু সময় দেখবেন প্লেন যখন ল্যান্ড করছে, রানওয়ের অবস্থা হলো পিচ ঢালা রাস্তা, খুব দ্রুতকে যদি ব্রেক করে পাইলট, তাহলে দেখবেন যে প্লেনের চাকার থেকে অগ্নি নির্গত হচ্ছে। অনেক সময় আপনি দেখবেন যে খুব হার্ড ব্রেক করেছেন গাড়ি, দেখবেন চাকার থেকে আগুন বের হচ্ছে ঘষা লেগে, আর লোহার সঙ্গে লোহা ঘর্ষণ লেগে তো আগুন জ্বলে, এটা তো সেই শতসিদ্ধ কথা। পাথরে পাথরে সংঘর্ষ লেগেও আগুন জ্বলে। আদিম মানুষেরা পাথরে পাথরে ঘর্ষণ লেগে আগুন জ্বলে ওঠে, এই জন্য এই দেখে আদিম মানুষেরা আগুন জ্বালাতে শিখেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালমুরিয়াতি কদহা, ওই ঘোড়ার শপথ যখন খুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গতকারী অশ্বসমূহের কসম, মানে এত দ্রুত গতিতে ছুটেছে যে ঘোড়ার পদাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালমুগীরাতি সুবহা, মুগীরাত এটা ইগারাতুন থেকে আসছে, মূল শব্দ হলো ইগারাতুন। দেখুন আরবি ভাষার এতই পাঞ্জল ভাষা এবং এতটাই ডেপথ এবং গভীর ভাষা, পৃথিবীর কোনো ভাষা আরবি ভাষার সঙ্গে তুলনা করা যায় না। প্রতিটি নাউন অথবা প্রতিটি ভার্বের একটি রুট আছে, অন্য কোন ভাষাতে এই ধরনের রুট শব্দ নাই। সেই রুটের থেকে নাউন আসে, রুটের থেকে ভার্ব সৃষ্টি হয়। এই রুটের সঙ্গে নাউন হোক অথবা ভার্ব হোক, তার অর্থের মিল থাকে। আরবিটা এমন একটি সমৃদ্ধশালী ভাষা। মুগীরাত এর মূল ধাতু মূল শব্দ হল এগারাতুন, এগারাতুনের অর্থ হল হামলা করা, হানা দেওয়া, শত্রুর উপর দুশ্মনের উপর আক্রমণ করা। আর আসরুন শব্দের অর্থ ফালমুগীরাতি সুবহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রভাতকালে প্রাতকালে আক্রমণকারী ঘোড়ার শপথ। দেখুন আরবের একটা ধর্ম ছিল, তারা মুশরিক হলেও মানুষ ভালো ছিল, তাদের কিছু নীতি, মানুষ ভালো অর্থাৎ হলো কিন্তু নীতি ভালো ছিল। কারো নুন খাইলে তার গুণ গাইত, আর আমরা তো যার দানা পানি খাই তাকেই হলো আমরা হত্যা করি। মানুষ আমাদের স্বভাব এটি হয়ে গেছে, তারা যার দানা পানি গ্রহণ করত তার অনিষ্ট করত না কখনোই। সেই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে যখন মানুষের আকৃতিতে ফেরেশতারা কওমে লূতকে ধ্বংস করার দুঃসংবাদ নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মেহমানদারি করার জন্য ঘির ভিতরে গরুর বাছুর ভুনা করে তিনি মেহমানদের সামনে এই ভুনা মাংস উপস্থিত করেছিলেন। ফেরেশতারা তো তাদের খাদ্যের প্রয়োজন নেই, অন্নের প্রয়োজন নেই, ঘুমের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন যে প্লেটে তারা হাত দিচ্ছে না, খাদ্যকে স্পর্শ করছে না, তারা খাওয়া তো দূরের কথা, তখন তিনি মনে মনে এটা অশুভ মনে করলেন এবং হৃদয়ে তার ভীতি সঞ্চার হয়ে গেল। তিনি মনে করলেন এরা যেহেতু আমার দানা পানি গ্রহণ করছে না, সুতরাং এরা আমার অনিষ্ট করার জন্য আসছে। তো তাদের নীতি এটা ছিল, যার দানা পানি গ্রহণ করত তার অনিষ্ট করত না, আর আমরা যার খাই যার পরি তার কাছ থেকে অনুগ্রহ নিয়েছি তারই সবচেয়ে বেশি ক্ষতি করি আমরা। আরবরা মিথ্যা কথাকে চরম ঘৃণা করত, মুশরিক মূর্তি পূজা করছে কিন্তু মিথ্যা কথা বলতো না, আর আমরা মিথ্যা কথা বলাকে স্মার্ট হওয়ার প্রতীক বানিয়ে নিয়েছি। মিথ্যা না বললে সে যেন স্মার্টই না, যে যত মিথ্যা বলতে পারে সে তত বড় বাহাদুর আমাদের সমাজে। সম্পূর্ণ হলো উল্টা হয়ে গেছে আজকে। তো আরবদের নীতি ছিল, তারা রাতের আধারে চুপি সারে কোন শত্রুর উপরও আক্রমণ করত না, এটা তাদের নীতি ছিল। সেই জন্য হিজরতের রাতে নবী আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করে রেখেছিল, তারা ইচ্ছে করলে রাতে আক্রমণ করতে পারত, কিন্তু আরবদের নীতি ছিল না, আর রাতে আক্রমণ করাকে তারা কাপুরুষের লক্ষণ মনে করত। রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিসসালামকে মদিনাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি নয় মুহররম আসছে, আমাদের সামনে আসছে আগামী মাসে, নয় মুহররম যখন আসরের নামাজের পূর্বে তাকে প্রথম আক্রমণ করেছিল, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, এই জন্য সন্ধ্যা হয়ে যাওয়ার পরে যুদ্ধবিগ্রহকে তারা খারাপ মনে করত, এই জন্য সেদিন যুদ্ধবিরতি দিয়েছিল। পরের দিন দিনের বেলায় যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে, অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে তাকে শহীদ করা হয়েছিল। আরবদের এটা নীতি ছিল, আরবদের নীতি অনুযায়ী তারা যে কোনো সময় শত্রুর উপর আক্রমণ করত, এই আক্রমণটা অধিকাংশ সময় হলো প্রভাতকালে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে লক্ষ্য করেই বলছেন, ফালমুগীরাতি সুবহা, ফালমুগীরাতি সুবহা, প্রাতকালে আক্রমণকারী অশ্বসমূহের কসম। তিন নম্বর বৈশিষ্ট্য যে সকালবেলা আক্রমণকারী, ফাআসারুন বিহি নাকআ, নাকউন শব্দের অর্থ হলো ধুলা, আর আসারনা এটি ইসারতুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এর অর্থ হলো ধুলি উড়ানো। দেখুন বিকালবেলাতে সারাদিনে যখন নাকি রোদে ধুলাবালি গোলা কুয়াশাও যদি পড়ে থাকে এগুলো সব শুকিয়ে যায়, দুপুরবেলা যে কোনো জায়গায় দিয়ে ঘোরা না, একটা ছাগল গেলেও সেখান দিয়ে ধুলা ওড়ে, আর সকালবেলায় যখন নাকি রাতের কুয়াশা মরুভূমির উপর পতিত হয় দেখবেন যে সকালবেলার ধুলিগোলা একটু ভেজা থাকে, সেই জন্য সহসায় সেই ধুলাগড়া উঠতে চায় না। কিন্তু সেখানে যখন সকালবেলায় ধুলা উঠছে, তাহলে এই ঘোড়া অতি দ্রুতগামী সামনের দিকে ছুটছে বলে এটা প্রতীয়মান হয়। যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে, এবং যে সমস্ত ঘোড়াগুলো শত্রু দলের অভ্যন্তরে ঢুকে যায় যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বাজি রেখে, চারিদিক থেকে তীর আসছে, ধনুক আসছে, কামানের গুলি আসছে, বন্দুকের গুলি আসছে, তবরবারির আঘাত আসছে, বর্ষার আঘাত আসছে, ধুলা ঘোড়া এগুলো থোড়াই কেয়ার করে, সে শত্রুবুজ্জকে ভেদ করে ভিতরে ঢুকে পড়ে। কেন? ঘোড়া তো ইচ্ছা করলে ছুটে পালাতে পারত, যুদ্ধক্ষেত্র থেকে মানুষ পালিয়ে যায়, ঘোড়া পালায় না। কারণ হলো কি? কারণ মালিকের অনুগ্রহ প্রকাশ করে ঘোড়া। মালিকের কি অনুগ্রহ প্রকাশ করে? মালিক এই ঘোড়াটাকে খরিদ করে বাড়িতে নিয়ে আসছে, এর দানা পানির ব্যবস্থা করেছে, কিছু বুট কালাই, কিছু ঘাস, কিছু খোল ইত্যাদি তাকে আয়োজন করে দিয়েছে খাওয়ার জন্য, তৃষ্ণা লেগেছে ঘোড়ার, পানির ব্যবস্থা করে দিয়েছে, ঠান্ডা পানি দিয়েছে, যেই খাদ্য গোলা দিল ঘাস, এই ঘাসের মালিকও মালিক না, এই ঘাস সৃষ্টি করেছেন আল্লাহ, বুট কালাই সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, খোল সৃষ্টি করেছেন আল্লাহ, যেই পানি পান করিয়েছে সেই পানিও সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে মালিক করল কি? মালিক শুধু বহন করে এনে ঘোড়ার সামনে তুলে ধরেছে। এই এতটুকু অনুগ্রহ ঘোড়ার উপর করেছে, এই জন্য ঘোড়া, সামরিক ঘোড়াগুলো নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে শত্রুবুজ্জকে ভেদ করে অভ্যন্তরে পৌঁছে যায়। হাজার হাজার ঘোড়া সেখানে নিজের জীবনকে আত্মহুতি দিয়ে দেয়, নিজের জীবনকে বিলীন করে দেয়, এই এতটুকু অনুগ্রহের বিনিময় দেওয়ার জন্য। আর মানুষ, মানুষকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের জীবিকার যাবতীয় উপকরণ তিনি দিয়েছেন, খাদ্যের দরকার, পানির দরকার, বান্দার অক্সিজেনের দরকার, সূর্যের তাপ দরকার, চন্দ্রের আলো দরকার, তারকারাজির স্নিগ্ধতা দরকার, এগুলো সব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জন্য ব্যবস্থা করেছেন, হাজারো রকমের খাদ্যের ব্যবস্থা করেছেন। দেখেন কোন ঘোড়া দুনিয়াতে মিট খেতে দেখেছেন, মাছ খেতে দেখেছেন? খায় না। আর মানুষ ওই ঘাস জাতীয় লতা পাতা, অর্থাৎ মানুষ সবজিও খায়, লাউয়ের শাক খাচ্ছে না মানুষ, লাল শাক খাচ্ছে মানুষ, কলমির শাক খাচ্ছে মানুষ, ডাটার শাক খাচ্ছে, ঘোড়ার যেগুলো খাদ্য আছে প্রায় সিমিলার টাইপের খাদ্যও খাচ্ছে। পক্ষান্তরে ঘোড়া যেই বুট কালাই খায়, সেই বুট কালাই মানুষ খায় না। আর মানুষ হলো তেল, সরিষার থেকে যে তেল বের করা হয় আসল তেলটা মানুষ খায়, আর যেগুলা খোল বেঁচে যায় এগুলো হলো ঘোড়াকে খাওয়ায়। এরপরে মানুষ মিট, কত রকমের মিট খাচ্ছে, কত হাজার প্রজাতির মাছ মানুষ খাচ্ছে, কত রকমের খাদ্য, মধু পান করছে, ফলের রস পান করছে, শত সহস্র রকমারি ফল ভক্ষণ করছে, ভক্ষণ করছে হলো মানব জাতি। এরপরে মানুষকে আল্লাহ পাক বুদ্ধিমত্তা এতটাই প্রখর করেছেন, যে মানুষ বুদ্ধিমত্তায় ফেরেশতাকে হার মানিয়েছে, সমস্ত মাখলুকাতের চেয়ে মেধা সম্পন্ন করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই মালিক যেই প্রভু বান্দাকে এত কিছু দিল। দেখেন ঘোড়া কথা বলতে পারে না, যতই শক্তিশালী ঘোড়া হোক কথা বলতে পারে না, কিন্তু মানুষকে আল্লাহ পাক কি বাকশক্তি দিয়েছেন। মানুষ নিজের আরাম আয়েশের জন্য কি না করতে পারে, ঘোড়া এগুলো করতে পারে না। তাহলে ঘোড়ার চেয়ে হাজার গুণ বেশি নিয়ামত আল্লাহ পাক কাকে দিয়েছেন, মানুষকে। যেই স্রষ্টা এতটুকু নিয়ামত দান, এত নিয়ামত দান করলেন, বান্দা সেই স্রষ্টার নিয়ামত গুলোকে অস্বীকার করে, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, নিয়ামতের কদর করে না, নিয়ামত ভোগ করে, নিয়ামত দাতাকে চেনে না। ঘোড়া সামান্য একটু অনুগ্রহ করেছে মালিক, এই জন্য নিয়ামত দাতাকে চিনে এই অনুগ্রহ করল। কিন্তু মানুষ যেই স্রষ্টাকে সৃষ্টি করল সেই স্রষ্টার ঘরে যেতে চায় না, সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কোথাও তার করোনা হয় না। মসজিদের কথা বললেই বলে করোনা, দেখবেন এর চেয়ে বেশি ক্রাউডেড যেখানে আছে সেখানে যাচ্ছে, নায়াগারা ফলসে যাচ্ছে, ওখানে 80% মানুষ হলো মাস্ক পরে না, কোনো রেস্ট্রিকশন নাই, সেখানে ঘুরতেছে, পিকনিক করছে, কস্কোতে যাচ্ছে, হোম ডিপোতে যাচ্ছে, এগুলো সব করতেছে করোনা ধরনা। কিন্তু শুধু মসজিদের কথা বলবেন, দেখবেন বলবে যে প্যান্ডামিকের জন্য যাই না। দেখবেন মানুষ আল্লাহকে চেনে, আল্লাহর নিয়ামত চেনে, কিন্তু আল্লাহ পাককে চেনে না, আল্লাহর বাড়িতে যেতে চায় না। এখন নাই প্যান্ডামিক আছে, যখন ছিল না তখনও কি মানুষ আসত? ঈদের নামাজে কয়টা জামাত করতে হয়, আর ফজরের নামাজে মুসল্লি কয়জন হয়, তাহলে কয় পার্সেন্ট মুসলমান আল্লাহর ঘরে আসে? সুতরাং বান্দারা বড় অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত ভোগ করে কিন্তু আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না। এই পাঁচ সামরিক ঘোড়ার পাঁচটি অবস্থার শপথ করে আল্লাহ পাক সাবজেক্ট বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানব জাতি তার প্রভুর প্রতি, পালন কর্তার প্রতি বড় অকৃতজ্ঞ। মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো মখলুক নাই, এমনকি কুকুর শুকুরও মানুষের চেয়ে অকৃতজ্ঞ নয়। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সাগেরা লোকমায়ে হারগিজ ফরামোশ না গরদাদ, ওয়ালাকে ইনসা ফরামোশ গরদাদ। যে আপনি একটা কুকুরকে একদিন সামান্য একটু খেতে দিবেন, দেখবেন যে এই এতটুকু অনুগ্রহের শুকরিয়া জ্ঞাপন করার জন্য আগামীকাল আবার কুকুর এসে আপনার দরজায় বসে আছে। লাঠি দিয়ে পিটাবেন, এই কুকুর যায় না, সরে যাবে, আবার ঘুরে আসে। আর যেই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে সৃষ্টি করলেন, যেই রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত দান করলাম, সেই রব্বুল আলামিনের ঘরে আমরা যেতে চাই না, সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি না, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আমরা জানাতে চাই না। লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে মানুষেরা তার পালনকর্তার বড় অকৃতজ্ঞ। দেখুন লাকানুদ এই শব্দটার অর্থ কি, হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, লাকানুদ শব্দের অর্থ হল অকৃতজ্ঞ, কিন্তু এর মর্মার্থ হল যে বিপদ স্মরণ রাখে কিন্তু নিয়ামত ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 60 বছর সুস্থ রেখেছিলেন, 60 বছর ডায়ালিসিস ছাড়াই কিডনি কাজ করেছে, কোনোদিন ব্যথাও হয় নাই, 60 বছর তার হার্ট ঠিকঠাক রক্ত সঞ্চারণ করেছে, রক্তকে রিফাইন করেছে, বডিতে পাম্প করেছে, বডিতে পৌঁছে দিয়েছে, কোনো অসুবিধা হয় নাই। হঠাৎ করে বার্ধক্যের চরমে পৌঁছে গেছে, এখন একটু কিডনি ডিস্টার্ব করছে। 60 বছর যে সুস্থ ছিল এই সুস্থতার কথা একবারও বলে না। এই যে কিডনি কয়দিন হলো দুর্বল হয়েছে, হার্ট দুর্বল হয়েছে, খালি এইটাই বলবে, আছেন কেমন, আর কেমন ভালো থাকি, কিডনি কিডনি চলে না, শরীর চলে না। তাহলে বিপদকে স্মরণ রাখে কিন্তু নিয়ামতকে স্মরণ রাখে না, আল্লাহর নিয়ামতের কথা ভুলে গেছে। 60 বছর এই চোখ দিয়ে আমি আল্লাহর কত কিছু দেখেছি, আল্লাহর সৃষ্টি দেখেছি। খালি কি সৃষ্টি দেখে, আরো কিছু দেখে না? আর ওগুলা আর বললাম না, আর কি কি দেখি আমরা? কিয়ামতের দিন এই চোখের মধ্যে সিসার গরম সিসা ঢেলে দিবে আল্লাহ পাক, যা কিছু আমরা দেখি গরম সিসা ঢেলে দিয়ে এটাকে, এই চক্ষুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন পানিশমেন্ট দিবেন। সেই জন্য ওগুলো ছেড়ে দেই যাদের অন্য কিছু দেখার অভ্যাস আছে। বিপদকে স্মরণ রাখি আমরা, জীবনে মানুষের উত্থান পতন হয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই হয়। ব্যবসা করবেন, সব সময় ভালো অবস্থা থাকে না, হঠাৎ করে ব্যবসায় মন্দা হয়ে গেছে। এখন অধিকাংশ ব্যবসায়ীরা বড় দুরবস্থায় আছে সারা দুনিয়াতে, শুধু এক দেশে না, অনেক ব্যবসায়ীরা বড় বড় কোম্পানিগুলো আজকে হলো শাটডাউন করতে বাধ্য হয়েছে। জেসি পেনির মতো এত বড় কোম্পানি পর্যন্ত ব্যাংক্রাপ্ট করতে বাধ্য হয়েছে। আরো কত কোম্পানি লাইনে আছে যারা শতাব্দী ধরে দুনিয়ায় প্রতাপের সাথে ব্যবসা করেছে, দেখেন রাস্তায় বসে গেছে তারা। এরকম উত্থান পতন হয় মানুষের, মানুষের বডির উত্থান পতন হয়, মানুষের মানমর্যাদার উত্থান পতন হয়। কিন্তু মানুষের স্বভাব হলো খালি বিপদটাই করে। এই যে করোনার 4 মাস, এইটাই জিন্দগিতে স্মরণ রাখবে। আর 80 বছর যে আল্লাহর দেয়া সুন্দর আকাশের নিচে ভ্রমণ করেছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, এটা স্মরণ রাখবে না। এই 4টা মাস যে কি বিপদেই না ছিলাম, ঘর থেকে বের হওয়া যায় না, এইটাই মানুষ দেখবেন স্মরণ রাখবে। বিপদ স্মরণ রাখে কিন্তু নিয়ামত ভুলে যায়। আবু বকর ওয়াসিলি রহমতুল্লাহ আলাই তিনি লাকানুদের মর্মার্থ বর্ণনা করেছেন যে আল্লাহর দেয়া নিয়ামত সমূহকে পাপ কার্যে ব্যয় করে, তাকে বলা হয় হলো লাকানুদ। আপনারা একটু উত্তর টুত্তর দিয়েন, তাহলে বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন অথবা জীবিত আছেন, নইলে তো আমি মনে হয় যে আপনারা নাকি ওয়াজে সাকিনা নাজিল হয়েছে সব সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছেন। ভাই হুজুর সাদে ঘুম ধরে না তো, আপনি যখন ওয়াজ করেন এই রকম সাকিনা নাজিল হয়, আর থাকতে পারি না, সাকিনা নাজিল শুধু এই সময় এসে হয়। ক্রিকেট খেলা দেখতেছে, দেখেন 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টার ম্যাচ, একটু কিন্তু চোখ বোঝে না, 8টা ঘন্টা একটা খেলা। আর যদি এটা টেস্ট ম্যাচ হয় তাহলে কয়দিন, 5 দিন। দুনিয়ায় এর চেয়ে আর বাজে খেলা আর কিচ্ছু নাই। আপনি হিটলারের ইতিহাস তো জানেন, হিটলার একবার এক স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছে জার্মানিতে, দেখে যে ওখানে স্টেডিয়ামে অনেক লোক হই হুল্লোড় করছে, বাতি জ্বলছে, স্টেডিয়ামের লাইট গুলা জ্বলছে, তাই এখানে কি হয়, বলতেছে যে ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেট খেলা আবার কি বুঝাইছে হিটলারকে? এরপরে 2 দিন পরে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কয় আজকে আবার কি খেলা, 2 দিন আগে না দেখলাম, কয় ওই ম্যাচই শেষ হয় নাই, আর কয়দিন চলবে, কয় আরো 2 দিন চলবো। হিটলার সাথে সাথে যেয়ে বলছে এই খেলা আমার দেশে চলতে পারে না, সাথে সাথে ব্যান করে দিছে। যে একটা ম্যাচ যদি 5 দিন লাগে, বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা 49 দিনে, 9 বৎসরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে মাত্র 49 দিনে, তাহলে 5 দিনে সে কতটুকু কোরআন শরীফ মেমোরাইজ করেছে হিসাব করে দেখেন, ছয় পারার ঊর্ধ্বে মুখস্থ করেছে সে। পাঁচ দিনে একটা মানুষ কাজ করলেও কত কাজ করা যায়। তো এই জন্য আল্লাহর নিয়ামত দিয়েছেন, এই জবানকে দিয়েছেন আল্লাহ। কি জন্য দিয়েছেন? সুন্দর করে গান গাওয়ার জন্য না, একবারে লতা মঙ্গেশকরের মতো টান দিবেন, রুনা লায়লার মতো টান দিবেন, তাই না, সাবিনা ইয়াসমিনের মতো টান দিবেন, বাঙালি গোলাই বলি জেনিফারের মতো টান দিলেন, তাই না, নাকি মাইকেল জ্যাকসনের মতো সৈয়দুল আফানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি জন্য দিয়েছেন? পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য, জিকরুল্লাহ করার জন্য, মা মনিকে মা বনি বলে ডাকার জন্য, নিজের স্ত্রীকে বা ডাকার জন্য, সন্তানদেরকে ডাকার জন্য, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য দিয়েছেন। চক্ষু কি জন্য দিয়েছেন? সারা রাত নাটক দেখার জন্য, তাই না, ইত্যাদি দেখার জন্য, তাই না, তাই না। হ্যাঁ, মাঝে মাঝে নকুল কুমারের গান দু একটা শুনেন, নকুল কুমারের কোরআনের উপর যে একটা গান গেয়েছে সে, এটা হৃদয় কারা গান গেয়েছে সে, এগুলো শুনতে পারেন আপনি, কিন্তু অশ্লীল অশ্লীলতা নগ্নতায় ভরপুর এগুলো যেন আমরা না শুনি। চক্ষুকে আল্লাহ পাক এই হারাম জিনিস দেখার জন্য না, এই রাস্তা দিয়ে যা যায় এগুলা খালি দেখার জন্য, কয় হুজুর একবার দেখা না জায়েজ আছে, একবারই যে তাকাইছে আর আধা ঘন্টায় আর চোখের পলক তোলে না, কয় একবার দেখা জায়েজ আছে, দ্বিতীয়বার জায়েজ নাই, সেই জন্য আধা ঘন্টাই দেখে লাইলাম। কিয়ামতের দিন চোখের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রলেপ দিবেন, আগুনের প্রলেপ দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দান অর্থ দিয়েছেন কি জন্য? আল্লাহ পাক অর্থ দিয়েছেন হারাম কাজে ব্যয় করার জন্য। কয়দিন পর কয় পরপর হলো বার্থডে পার্টি, ম্যারেজ ডে পার্টি, তারপরে কি যেন আরব ওই যে বিয়ের বার্ষিকী হয় সেটাকে কি জানে, এনিভার্সারি, এনিভার্সারি করার জন্য আমার ছেলে পেলে আমাকে বলে দেয় বাবা তোমার না আজকে এনিভার্সারি, আমি বললাম যে কবে বিয়ের সাথে করছি সেটাই তো ভুলে গেছি, আর ইউনিভার্সিটি ইউনিভার্সারি এগুলো দিয়ে কি হবে রে বাবা, শুধু অযথা টাকা পয়সা নেওয়ার জন্য। অথচ তার কাছে যে বলেন যে মসজিদের বিল পরিশোধ করা যাচ্ছে না, দশটা টাকা চান্দা দেয়, বলবে যে হুজুর করোনার মধ্যে সব জ্বালায় টালায় না, হুজুরদের কোনো কমন সেন্স নাই, অথচ গত সপ্তাহে সে কয়েক হাজার টাকা নামা দিছে। টাকা পয়সা আল্লাহ দিয়েছেন দিন ইসলামের ক্ষেত্রেও, দিন ইসলামের কাজে ব্যবহৃত করার জন্য। আফ্রিকাতে বহু জায়গা আছে যেখানে ওভার 50 ডিগ্রি টেম্পারেচার, তাদের মসজিদ নাই, মাটির ঘর মাটি দিয়ে মসজিদ বানিয়েছে, কোনো জানালা টানালা কিচ্ছু নাই, 50 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে এই অবস্থায় তারা নামাজ পড়ছে, আর আমরা অর্থকে কোনভাবে ব্যয় করছি। সেই জন্য নিয়ামতকে পাপের কাজে ব্যয় করার নাম হল লাকানুদ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাকানুদের অর্থ যে নিয়ামত দেখে নিয়ামত দাতাকে দেখে না, কয় যে আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে মান মর্যাদা, আল্লাহ যদি কাউকে কিছু দিয়ে থাকে সেটা আমাকেই দিচ্ছেন। বেটা তুই নিয়ামত চিনলি, এই মালিককে চিনছিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন সেই প্রভুকে সৃষ্টিকর্তাকে তুমি চিনেছ? যদি চিনে থাকো তাহলে তোমার দ্বারা সেই সৃষ্টিকর্তার নাফরমানি কিভাবে হয়, সেই সৃষ্টিকর্তার থেকে তুমি দূরে কেন, সেই সৃষ্টিকর্তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই কেন? তুমি যদি সৃষ্টিকর্তার নিয়ামত দেখো কিন্তু সৃষ্টিকর্তাকে দেখো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন, আমরা বাবুর্চি, কেউ যদি একটু ভালো করে রান্না করে এত প্রশংসা করি, পারলে পারে বাবুর্চির মাথায় যে চুমা দেয়, কিন্তু যেই স্রষ্টা তোমার মুখে স্বাদ দিয়েছেন, যেই স্রষ্টা অগণিত অসংখ্য ফেরেস্তার মেহনতের বদৌলতে এই সুস্বাদু খাদ্য তোমার মুখ পর্যন্ত পৌঁছিয়েছেন, গলধকর গলার নিচে পর্যন্ত পৌঁছে দিয়েছেন, পেটের ভিতরে যে ডাইজেস্ট ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক, হজম শক্তি দিয়েছেন যে রব্বুল আলামিন, সেই মাওলা, সেই রব্বুল আলামিন, সেই স্রষ্টার সাথে তোমার কি সম্পর্ক? তুমি তো আজকে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ো নাই। তাহলে নিয়ামত দেখে কিন্তু নিয়ামত দাতাকে দেখে না। বাপ মা কত বড় নিয়ামত! আমরা দুনিয়া আসছি কাদের মাধ্যমে? বাপ মার মাধ্যমে। বাবার জমি দেখে, বাবার টাকা পয়সা দেখে, বাবার সম্পত্তি দেখে, কিন্তু বাবা মাকে দেখে না, বাবা মাকে দেখে না। আর আমার বুবু জানদাও অনেক সময় দেখতে দেয় না। আমি বড় আশ্চর্য হয়ে যাই, বোনরা রাগ করবেন না, সত্য কথা বলতেছি, বাস্তবতার ক্ষেত্রে রাগ, যত মুরব্বীদেরকে রাস্তায় হাঁটতে দেখি জিজ্ঞেস করি যে চাচা ছেলের বাসায় না মেয়ের বাসায়, কয় মেয়ে নিয়ে আসছে? একজনের যে বাবার শ্বশুর থাকে দেখবেন যে শ্বশুর শাশুড়ি আগে আসছে, বাবা মা পরে আসে। এর জন্য দায়ী কে? বুবুজান হলো দায়ী। আপনার বাবা মাকে সেবা যত্ন করার দায়িত্ব আপনার উপরে না, আপনার ভাইয়ের উপরে। যদি তারা না থাকে অবশ্যই আপনার উপরে, কিন্তু ভাই ভাইরা যদি জীবিত থাকে ভাইদের দায়িত্ব। কিন্তু আপনার স্বামীর বাবা মাকে দেখভাল করার দায়িত্ব আল্লাহ পাক আপনার স্বামীর কাঁধে চড়িয়ে দিয়েছেন। না করলে স্বামীও যাবে জাহান্নাম, সাথে আপনাকেও টেনে নিয়ে যাবে, কারণ আপনার কারণে স্বামী তার বাবা মাকে দেখতে পারে নাই। অপ্রিয় সত্য কথা কবুল করা, এটা হলো প্রশস্ত হৃদয়ের অধিক, এটা হলো লক্ষণ। আমি জানি অনেকের কাছে এই কথাগুলো ভালো লাগবে না, কিন্তু আপনি যখন নিরিবিলিতে থাকবেন, বিবেক দিয়ে, বিবেকের চোখ খুলে আপনি কিছুক্ষণ বসে চিন্তা করে দেখবেন বোন, যে আপনি কোন পাপে জড়িয়ে পড়েছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত দুই পয়সার কোনো দাম হবে না, এগুলো সব বরবাদ হয়ে যাবে। আবার অনেক জালেম পুরুষ আছে, শ্বশুরদের শাশুড়িদেরকে ইজ্জত সম্মান তো দূরের কথা, তাদের নামই শুনতে পারে না। শ্বশুর শাশুড়ি বেচারারা অসুস্থ, কেউ কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বউ যদি বলে যে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি কয়েকদিন যে একটু তাদের একটু খেদমত করে আসি, দোয়া নিয়ে আসি, গেলি একবারে যাবি আর ফিরবি না, এটা জামাই না, এটা জামাই নামক হলো ফেরাউন। ফেরাউন যেমন আসিয়ার উপর জুলুম করে নাই, এই জামাই যে নাকি তার শ্বশুর শাশুড়িকে দেখতে, তাদের দেখভাল করতে, তাদের দেখাশোনা করার জন্য, সেবা যত্ন করার জন্য তার মেয়ে, যেই মেয়েকে এই মা 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছেন, এরপরে 20-25 বৎসর নিজের বাড়িতে লালন পালন করে লেখাপড়া আদব কায়দা শিখাইছেন, এরপরে তোমার কাছে দিয়ে দিচ্ছেন, সেই বাপ মাকে যেই হাজবেন্ড দেখতে যেতে দিতে চায় না, তার মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য নাই। ফেরাউন আসিয়ার উপরে এরকম জুলুম করেছে, সুতরাং এর হাসর নাসরও ফেরাউনের সাথেই হবে। সেই জন্য জুলুম দুই পক্ষ থেকেই হয়। জুলুমের পথ পরিহার করুন, জুলুমের পথ পরিহার না করলে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েন আর সারা দিন নফল রোজা রাখেন আর জায়নামাজে কাটান, আপনার এই ইবাদতের 2 পয়সার আল্লাহর কাছে মূল্য নাই। ব্যালেন্স ঠিক রাখা লাগবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা, মানুষ তার প্রতিপালকের বড় অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলতেছেন অকৃতজ্ঞ হতে থাকো। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল, না আয়াত একটু বাদ গেল, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আর সে যে অকৃতজ্ঞ হয়েছে এটা অজ্ঞতা বশরে না, অজ্ঞতা বশত নয়, বরং হলো সে জেনে শুনে অবহিত হয়েই আল্লাহর নাফরমানি করেছে। কে তার চোখ দিছে সে জানে না, কে তার জবান দিছে সে জানে না, কে তার এই নিয়ামত দিয়েছে সব জানে, জেনে শুনেই অকৃতজ্ঞ হয়েছে। ওয়াইন্নাহু লিহাব্বিল খায়রি লাশাদীদ, সে এত বড় অকৃতজ্ঞ কিভাবে হলো, প্রতিপালকের অকৃতজ্ঞ। আল্লাহ পাক কারণ বলতেছেন, ওয়াইন্নাহু লিহাব্বিল খায়রি লাশাদীদ, সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার মায়া মমতায় সে আজকে অন্ধ হয়ে গেছে। দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে সে আজকে স্রষ্টাকে পর্যন্ত ভুলে গেছে, স্রষ্টার নিয়ামতকে ভোগ করে কিন্তু স্রষ্টাকে দেখে না। সেই জন্য রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খাতিয়া, দুনিয়ার সীমাহীন মহাব্বত আর ভালোবাসা সমস্ত অপরাধ, সমস্ত পাপাচারের হল মূল। আজকে ওই যে বাংলাদেশে দুই ভালো মানুষ যে জেলে আছে, কি প্রদীপ না অন্ধকার? অন্ধকার প্রদীপ, তাই না? আর একটার নাম জানো কি? লিয়াকত। এই দুইটা কিসের লোভে এত মানুষ হত্যা করেছে? সম্পদের লোভে, দুনিয়ার লোভে, আর কিচ্ছু না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সে এই সম্পদের লোভে, দুনিয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য সে নিয়ামত চেনে, নিয়ামত দাতাকে চেনে না। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ালাম, আফালা ইয়ালাম, এই নির্বোধ কি জানে না, এমন একদিন তার সামনে আসবে যেদিন কবরের ভিতরে যা কিছু আছে সব উত্থিত হয়ে যাবে, তাকে কবর থেকে আবার বের করা হবে। সেদিনের কথা কি তার স্মরণ আছে? এবং অন্তরে যা কিছু আছে সব প্রকাশ হয়ে পড়বে। দিলের ভিতর হিংসা আছে, বিদ্বেষ আছে, কিনা আছে, দিলের ভিতর শুধুমাত্র একদম জিলাপির মতো একদম সোজা পথ দিলটা। কিছু মানুষ আছে দুনিয়ায় সোজা কথা বলতেও জানে না, সোজা চিন্তা করতেও জানে না। দেখবেন যে প্রত্যেকটা কথার মধ্যেই হলো ঘুরপাক আর প্যাস। এইরকম মানুষ জিন্দেগিতেও জান্নাতে যাবে না। সাদা দেলের হওয়া লাগবে। আন্না আহলাল জান্নাতি আহলুন মালউফুন, রসুল বলেন যে জান্নাতিরা হবে সাদা দিলের অধিকারী হবে, তাদের দেলের ভিতর কোনো মারপ্যাস থাকবে না, মুখে একটা দেলে একটা, এইরকম মানুষ জান্নাতে যাবে না। ওয়াহুসসিলা মা ফিস সুদুর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল্লা খাবীর, ইন্না রাব্বাহুম বিহিম, সেদিন তাদের রব তাদের ব্যাপারে সবীর, সব কিছু অবগত আছেন এবং সেদিন প্রকাশ করে দিবেন। সুতরাং যেই প্রভুকে তুমি ভুলে আজকে দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে নিয়ামতকে চিনছ কিন্তু নিয়ামত দাতাকে চিনলা না, বাপমার সম্পদ চিনলা বাপমাকে চিনলা না, স্বামীর সম্পদ চিনলা স্বামীকে চিনলা না, স্ত্রীর কাজকর্ম অনুগ্রহকে চিনলা কিন্তু স্ত্রীকে চিনলা না। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের উপস্থিত হওয়া লাগবে, সেদিন তোমাদের যাবতীয় বিষয়ে তোমাদেরকে অবগত করা হবে, সেদিন তোমাদের কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, অকৃতজ্ঞতার থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি মোমেন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আজকে তিনজন মাইয়াতের জন্য আমরা দোয়া করব আর একজন অসুস্থ সিস্টারের জন্য আমরা দোয়া করব। আমাদের সিস্টার খালেদা খান, ওনার আম্মা রিজিয়া বেগম আজকে ঢাকায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ডক্টর ইব্রাহিম আলী, তিনি লস অ্যাঞ্জেলসে ইউএসএতে ইন্তেকাল করেছেন। আরেকজন হলেন আমাদের কামরুল হাসান ভাই, টরেন্টো ডাউনটাউনে থাকেন, ওনার আব্বা ইন্তেকাল করেছেন আজকেই। ওনাদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। মিল্টন ভাইয়ের বোন খাদিজা সুলতানা খুব অসুস্থ, ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। ভাইরা বোনরা, আসলে আপনাদের আরেকটি কথা আজকে বলছি, সেটি হলো মাগরিবের নামাজ 8:30 শেষ হয়ে যায়, তো যদি আমরা প্রোগ্রামটি 8:45 থেকে শুরু করি, অনেকে প্রস্তাব দিয়েছেন, তাহলে একটু দীর্ঘ সময় পাওয়া যাবে। আর মাগরিবের নামাজ পরে দীর্ঘ সময় বিরতি হয়ে গেলে মুসল্লিদের আগ্রহও নষ্ট হয়ে যায়, এই জন্য ঘন ঘন সময় পরিবর্তন করা, এটা আসলে শ্রোতা মণ্ডলীর জন্য একটু অসুবিধাও হয় এবং দৃষ্টিকটুও লাগে। এরপরেও যেহেতু টাইমিংয়ের পরিবর্তন হয়ে যাচ্ছে আর এখন মসজিদ খোলা আছে, নামাজের দিকেও লক্ষ্য রাখতে হয়, এই জন্য আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ রাত 9:00 পরিবর্তে 15:00 আমরা শুরু করব। নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, এরপরে টরেন্টো, মিশিগান, বাফেলো, কানেটিকাট, নিউ জার্সি, এই এরিয়াতে ইনশাআল্লাহ রাত 8:45 হবে। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া হলো 5:45 হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تبارك ربنا وتعالى انت يا جل جلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار توفنا مسلما والحقنا بالصالحين اله العالمين رب العالمين আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে পবিত্র ইয়া আল্লাহ কালামুল্লাহ শরীফের আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার সাহি দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিও। রব্বুল আলামিন, এমন গুনাহ নাই যা আমাদের দ্বারা সংগঠিত হয়নি। আল্লাহ, বহু জুনার কথা আমরা নিজেরাও ভুলে গিয়েছি। কিরামান কাতিবিন, লিখতে একটি উসারেনি, তোমার ইলমে আজলের বাইরে একটি গুনাও নাই। যত জানা অজানা গুনাহ হয়েছে সব গুনাহ থেকে তৌবা করে তুমি মাফ করে দিও। আমাদের মেহরবান পিতা মাতাকে মাফ করে দিও, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দিও, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তুমি মাফ করে দিও। ইলাহুল আলামিন, আল্লাহ, দুনিয়ার শুরু দিন থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ইমান নিয়ে কবরে গেছেন তাদের কবরে আজাব মাফ করে দিও। আল্লাহ, আজকে তিনজন মাইয়েতের নাম নিয়ে দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ, রিসেন্টলি তারা তোমার ডাকে সারা দিয়ে নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহ পরপারের যাত্রী হয়ে গিয়েছে, তাদের আরওয়া পাকে রেহাদিয়াকে পৌঁছে দিও, তাদের কবরেরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও, তাদের জিন্দগির সমস্ত নেক আমলগুলাকে কবুল মঞ্জুর করো, গুনাহগুলাকে তুমি মাফ করে দিও। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দারুস শিফা থেকে শিফা দিয়ে দিও। ইয়া আল্লাহ, করোনা ভাইরাসের মহামারীর থেকে দুনিয়া এবং দুনিয়াবাসীকে তুমি ইয়া আল্লাহ চিরতরে মুক্তি দান করো। রব্বুল আলামিন, তোমার ঘরগুলোকে যখন খুলে দিয়েছ ইয়া আল্লাহ, হারামাইন শরীফ আইন সহ তামাম দুনিয়ার মসজিদগুলোকে পূর্ণাঙ্গভাবে তুমি খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরের মাঝে তোমার ইয়া আল্লাহ ভয় ভীতি, তোমার ইজ্জত আবরু আমাদের অন্তরেকে ইয়া আল্লাহ প্রতিষ্ঠিত করে দাও। দীনের উপর যেন আমরা মৃত্যু অবধি পর্যন্ত চলতে পারি সে তৌফিক দান করো। তমাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি বাইতুল মাকদাস সহ হারামাইন শরীফ আইন সহ তমাম দুনিয়ার মসজিদগুলোকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসাবে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি এই মসজিদখানাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, এই জায়গাটাকে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য তুমি মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করো। গায়েব খাজানা থেকে এর ব্যবস্থা করে দাও। ওয়াসাল্লি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।